আসসালামু আলাইকুম লিসেনার্স, মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি পাঠিয়েছেন উসমান সাহেব। উসমান সাহেব এই ঘটনার সাথে তিনি নিজে জড়িত, অর্থাৎ ওনার নিজের পরিবারের সাথে সেই ঘটনাটি ঘটেছিল। 2012 সালের কথা, তিনি তখন ঢাকায় নতুন একটি ফ্ল্যাটে উঠেছেন। যে ফ্ল্যাটে তিনি উঠেছেন সেই ফ্ল্যাটটা পাঁচতলা ভবনের একদম নিচতলা। নিচতলার একটা, অর্থাৎ ওই বিল্ডিং এর পাঁচতলা ভবন, তো বিল্ডিং এর প্রতিটা তলায় দুইটা করে ইউনিট আছে, ইউনিট ছিল তখন, এবং ওই ইউনিটের মধ্যে একটা ইউনিট উসমান সাহেব ভাড়া নিয়েছিলেন। তো তিনি গ্রামে থাকতেন, ওনার গ্রামের বাড়ি ছিল কিশোরগঞ্জে। তো সেখান থেকে যখন তিনি ওনার আত্মীয়, এক আত্মীয়ের মাধ্যমে তিনি একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারেন, তো সে অনুযায়ী তিনি সেখানে চলে যান। তো অনেক খোঁজাখুঁজির পর পরবর্তীতে তিনি সেই বাসাটা তিনি পান। তো বাসার যে মালিক, সেই মালিকের সাথে তিনি কথা বলেন। কথা বলে তিনি সেখানে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে, ওই বাড়ির মালিকের শর্ত ছিল যে এই ফ্ল্যাটে উঠতে হলে আপনাকে অ্যাডভান্স টাকা দিতে হবে, কারণ এই ফ্ল্যাটে, এই ফ্ল্যাটটা অনেক দিন ধরে, এক মাস ধরেই নাকি ফ্ল্যাটটা বন্ধ হয়ে আছে, কেউ ভাড়া নেয় না। আগে যারা ছিল ভাড়া নিয়েছিল তারা কোনো এক কারণে সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আর কোনো ভাড়াটিয়া তাদের সেই ফ্ল্যাটটা ভাড়া নিত না। তো ফ্ল্যাটের আশেপাশের বর্ণনা যদি আপনাদেরকে একটু দেই, উসমান সাহেব যেটা বলেছিলেন সেটা হচ্ছে, সেই ফ্ল্যাটের পেছনের দিকে, অর্থাৎ সেই বিল্ডিং এর পেছনের দিকে বিরাট বড় একটা বট গাছ ছিল। অর্থাৎ ওই বিল্ডিং এর শেষে, বিল্ডিং এর যে সীমানাটা ছিল ওখানে তো বাউন্ডারি করা ছিল, ওই বাউন্ডারির পেছনের অংশটুকু একদম পরিত্যক্ত ভাবে ছিল, খোলা জায়গা, সেখানেই বেশ বহু পুরনো বছরের বট গাছ ছিল। তো সেই বট গাছটা কিন্তু একদম বরাবর তাদের ফ্ল্যাট বরাবর ছিল। ফ্ল্যাটের এক পাশের রুমের জানালা খুললে সেই বট গাছটা খুবই স্পষ্ট ভাবে দেখা যেত। তো এটা ছিল, আর এমনিতে সব কিছু স্বাভাবিক ছিল। তো ফ্ল্যাটটা বেশ অনেকদিন যাবৎ বন্ধ থাকার কারণে উসমান সাহেব যখন প্রথম তিনি সেই মালিকের সাথে ওই ফ্ল্যাটের রুমগুলো ভিজিট করতে আসেন, তখন তিনি দেখেন একদম ভিতরে অবস্থা খারাপ। আসবাবপত্র, আগে যারা ছিল তাদের বেশ কিছু আসবাবপত্র এখনো সেখানে রয়ে গিয়েছে। উসমান সাহেব সেই বাসার মালিককে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ওনারা কি ওনাদের ফার্নিচারগুলো নিয়ে যায়নি সব? তো তারা বলছে যে না, তারা নাকি হঠাৎ করে গায়েব হয়ে গেছে, তারা পরবর্তীতে মালিকের সাথে যোগাযোগ করে নেয়। তো মালিকও কি করবে, সেই মালামালগুলো ওই ফ্ল্যাটেই রেখে দেয়। তো বেশ কয়েকদিন ধরে তিনি নিজে এসে, মালিক বলেন যে আপনাকে নিজেই ফ্ল্যাট আপনাকে নিজেই পরিষ্কার করতে হবে, আর যে মালামালগুলো ভেতরে ছিল সেগুলো তিনি দেখিয়ে দেন, অন্য পাশে এক স্টোর রুমে রেখে দিতে হবে। উসমান সাহেব বেশ কয়েকজন লোক এনে তিনি সম্পূর্ণ ফ্ল্যাটটা তিনি পরিষ্কার করেন। পরিষ্কার করে পুরনো যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো তিনি মালিকের দেখানো সেই স্টোর রুমে রেখে দেন। মাসের শুরুর দিকে তিনি ওনার ফুল ফ্যামিলি সহ সেই ফ্ল্যাটে উঠে যান। উসমান সাহেবের ফুল ফ্যামিলি বলতে উসমান সাহেবের ওয়াইফ এবং তার একটা ছোট ছেলে। ছেলেটার বয়স তখন ছিল 6.5 বছর। তো এমন একটা অবস্থায় তারা ওখানে উঠে, উসমান সাহেবের স্বাভাবিকভাবে ওনার লাইফ কাটছিল। একদিন হঠাৎ করে উসমান সাহেবের ওয়াইফ, উসমান সাহেব অফিস থেকে বাসা আসার পর উসমান সাহেবের ওয়াইফ যেটা বললেন যে আমি সন্ধ্যার পর আমি জানালাটা খুলেছিলাম, যে জানালাটাতে বরাবর তাকালে বট গাছটা দেখা যায়, এত বেশি দূরে হবে না, হয়তো জানালা থেকে 6-7 হাত সামনে ছিল বট গাছটা। তো তার ওয়াইফ বলছিল যে আমি জানালাটা যখন খুললাম তখন দেখলাম যে মনে হচ্ছিল বট গাছের গোড়ায় কেউ দাঁড়িয়ে আছে, মানে ওনার কেন জানি এটা মনে হলো। তো এই জিনিসটা দেখে তিনি ভাবলেন হয়তো কোনো খারাপ ছেলে পেলে কিনা, বা টুকাই কিনা এখানে কিছু নিতে আসছে। তো তিনি ভয় পেয়ে, তিনি অন্য কিছু আর ভাবেননি, তিনি ভাবলেন যে কোনো মানুষই হবে হয়তো খারাপ লোক, তিনি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দেন। তো এই কথা তিনি বলেন। তো ওসমান সাহেব তখন তিনি নিজে জানালটা খুলে দেখেন যে না কিছু না, একদম স্বাভাবিক বটগাছটা দেখা যাচ্ছে। তো পরবর্তীতে এটাই ছিল একদম প্রথম ঘটনা, শুরু হয়েছিল ওখান থেকেই। ওই দিন রাতের বেলা ওসমান সাহেব তিনি ঘুমিয়ে যান, ওনার ওয়াইফও ঘুমিয়ে যায়। রাত তখন প্রায় 3:25, তখন একটা শব্দে ওসমান সাহেব এবং ওসমান সাহেবের ওয়াইফের দুজনেরই ঘুম ভেঙে যায়। তারা দুজনে ঘুম থেকে উঠে তখন তারা দেখে, ঘড়িতে দেখে যে সময় 3:25। তো ঘুম থেকে উঠে একটা শব্দের কারণে, শব্দটা ছিল এরকম, তাদের যে জানালাটা ছিল ওই যে বটগাছের ওই রুমের একদম পাশে, যে পাশে যে জানালাটার পাশে বটগাছটা ছিল, ওই জানালাটা ছিল টিনের। এখনো বিভিন্ন বিল্ডিং এ টিনের জানালা লাগানো হয়, একটু মোটা স্টিল, স্টেনলেস স্টিল শীট দিয়ে বানানো সেই জানালা। তো ওই জানালায় কেউ একজন যদি টুকা দেয়, টুকা দিলে একটা যেরকম শব্দ হয় না, যে কেউ নক করতেছে দরজা বা জানালা খোলার জন্য, যেরকম ভাবে নক করে যেরকম শব্দ হয় ঠিক ওই রকম ভাবে ওসমান সাহেব এবং ওসমান সাহেবের ওয়াইফ দুজনেই শুনতে পেয়েছিল সেই শব্দটা। সাথে সাথে ওসমান সাহেব উঠে রুমের লাইট জ্বালান। তিনি রুমের লাইট জ্বালানোর পর ওনার মনে হলো যে শব্দটা কিছুটা থেমেছে, উনি একটু থেমেছে। সেই শব্দটা কিন্তু প্রতিনিয়ত বারবার নক করতেছিল সেই জানালায়। ওসমান সাহেব একটু সাহস নিয়ে তিনি জানালার কাছে যান এবং জিজ্ঞেস করেন, কে? কোনো উত্তর আসে না। ওসমান সাহেব তিনি জানালায় নিজ হাতে টুকা দিলেন দুইটা, সাথে সাথে অপর পাশ থেকে 3টা টুকার শব্দ ভেসে এলো। এই শব্দ তিনি শুনলেন। ওসমান সাহেব একটু নড়ে চড়ে বসেন, কে আপনি, কে বাইরে, কে জানালায় কে টুকা দিচ্ছেন, তিনি বারবার জিজ্ঞাসা করছেন, কিন্তু কোনো উত্তর আসছে না। ওসমান সাহেব তিনি আবারও টুকা দেন। তো ওসমান সাহেব যতটা টুকা দেন এর থেকে 1-2টা বেশি টুকার শব্দ পুনরায় ফেরত আসে। তো তিনি আর ভয়ে তিনি খুলেন নাই, ওনার কেন জানি মনে হচ্ছিল যে না, এটা তো স্বাভাবিক কিছু না, হয়তো কোনো ডাকাত হইতে পারে বা চিন্তায় গেলে হইতে পারে, জানালা খুললেই হয়তো আমাকে ছুরিকাঘাত করতে পারে বা কোনো কিছু দিয়ে আঘাত করতে পারে। তো তিনি এটা ভেবে তিনি পাত্তা দেন নাই, তিনি সোজাসুজি রুমে চলে আসছেন। ওনার ওয়াইফকে বলে দিলেন, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো, এদিকে আর মনোযোগ দেওয়ার দরকার নাই। ওসমান সাহেব সাথে সাথে রুমের লাইট অফ করে তিনি শুয়ে যান। তো তিনি ঘুমানোর আগ পর্যন্ত তিনি বেশ কয়েকবার থেমে থেমে সে জানালায় টোকা দেওয়ার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। পরদিন সকালে তিনি মালিক থাকে দোতলায় বাসার, তিনি মালিককে কল করে নিচে আসতে বলেন। তারপর তিনি সে মালিককে এনে বলেন যে দেখেন, রাতের বেলা ওই রুমের জানালায় আমি কিছু আওয়াজ শুনতে পেয়েছিলাম টোকা টোকা দেওয়ার, এবং ওনার সাথে যে অদ্ভুত ঘটনাটা ঘটেছিল যে উনি টোকা দিলে অপর পাশ থেকেও সেম 1-2টা বেশি টোকা দেওয়ার আওয়াজ আসতো, এই কথাটাও তিনি মালিককে খুলে বলেন। তো মালিক বলেন যে হয়তো কোনো কোনো খারাপ ছেলে পেলে আসছিল খারাপ উদ্দেশ্যে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এবার স্বাভাবিকভাবে নেওয়ার জন্য সে মালিক বলে দেন। আচ্ছা ঠিক আছে। তো গেল ওই দিন গেল, ওসমান সাহেব তিনি অফিসে সকালবেলা চলে যান। আসতে আসতে ওনার প্রায় 9:00-10:00 বাজে, যেহেতু উনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, তো সেখানে ডিউটি অনেক বেশি থাকে, নিজের কাজকর্ম সারতে সারতে অনেক রাত হয়ে যায়, 9:00-10:00 এরকম বেজে যায়। এই ফ্ল্যাটে ওসমান সাহেবরা উঠেছেন প্রায় 15-20 দিনের মতো হয়ে গিয়েছে। প্রথম দিকের 1 সপ্তাহের মধ্যেই তারা এই সমস্যাটা ফেস করেছিল। 15-20 দিন পর নতুন একটা সমস্যা তাদের ফ্ল্যাটে শুরু হয়। ওসমান সাহেব এবং ওসমান সাহেবের ওয়াইফ দুজনেই টের পেতেন, হয়তো গভীর রাতে বা রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে, তারা ঘুমিয়ে পড়লে হয়তো দেখা যেত যে বাথরুমের ট্যাপ আছে, ট্যাপ দিয়ে পানি পড়ত। তো মনে হচ্ছে যে কেউ ট্যাপটা অন করে আসছে। তো যখনই ওসমান সাহেব ঘুম থেকে উঠে গিয়ে তিনি ট্যাপটা বন্ধ করে আসতেন, তো আবারও শোয়ার পর কিছুক্ষণ পর তিনি আবারও শুনতে পেতেন যে কেউ যেন ট্যাপ সেরে দিচ্ছে। এইরকম বেশ কয়েক রাত হয়। ওসমান সাহেব বুঝে যান যে না, এই বাসায় তো কোনো একটা সমস্যা আছে, এই বাসায় সমস্যা অবশ্যই আছে। ওই দিন তিনি শুনতে পাইলেন সেই জানালায় টোকা দেওয়ার শব্দ, আবার এখন রাতের বেলা এরকম হঠাৎ করে ট্যাপ অন হয়ে যাওয়ার শব্দ, কল যেটা, যে কল দিয়ে পানি পড়ে বাথরুমের ভিতরে, ওইটা আর কি। তো তিনি একটু নড়ে চড়ে বসেন এবং তিনি ভাবেন যে না, এই বাসায় কেন নতুন ভাড়াটিয়ারা আসে না এবং পূর্বের ভাড়াটিয়ারা কেন চলে গিয়েছিল তিনি কিছুটা হলেও আন্দাজ করতে পারছিলেন। তিনি মালিকের সাথে সরাসরি কথা বলেন যে দেখেন আমার আমি আপনার বাসায় থাকতে পারবো না, আপনার এরকম সমস্যা হচ্ছে, গত রাতেও কেউ আমার টয়লেট বাথরুমের ভিতরে ওয়াশরুমের ভিতরে কেউ যেন একজন ট্যাপ ছেড়ে মানে ট্যাপ ছেড়ে পানি পড়ার আওয়াজ যেরকম এরকম আমি শুনি। আমি গিয়ে যখন আমি শুনলাম যে ট্যাপ ছাড়া অবস্থায় আছে তখন আমি গেলাম ওয়াশরুমে, তো গিয়ে দেখলাম ট্যাপ অন করা পানি পড়তেছে, তা আমি বন্ধ করে আসলাম আবার কিছুক্ষণ পর সেই পানি পড়ার। মালিককে এই কথাগুলো বলার পর তিনি কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না। পরবর্তীতে বেশ কয়েকদিন কিন্তু এই সমস্যাটা অফ ছিল, কিন্তু এরই মধ্যখানে উসমান সাহেব এবং তার ওয়াইফ দুজনেই কিন্তু কিছু সমস্যা ফেস করত মনে হতো, মানে তাদের কেন যেন মনে হতো যে রাতের বেলা তাদের বিভিন্ন রুমে কোনো মানুষজন হাঁটাহাঁটি করছে, অনেকে মানে তারা শুনতে পাইতো, অনেকে খালি পায়ে হাঁটাহাঁটি করতেছে, মানে খালি পায়ে ফ্লোরের উপর দিয়ে একটু ভারী পায়ে দৌড়াদৌড়ি করলে যেরকম একটা সাউন্ড হয় এরকম শব্দ তারা শুনতো। আবার দেখা যেত যে কেউ বুট জুতা পরে হাঁটছে, প্যারেড করতেছে, এরকম একটা শব্দ তারা শুনতে পেত। তো এরই মধ্যখানে উসমান সাহেবের যে ছেলে, ওই ছেলের নাম ছিল রাফসান, ছয় থেকে সাড়ে ছয় বছর বয়স রাফসান, সে হাঁটতে পারে, কথা বলতে পারে ভালোভাবেই। তো সে তখন তার মার সাথেই সবসময় থাকত। তো উসমান সাহেব একদিন রাতের বেলা, তিনি খুব রাত করে আসেন, প্রায় রাত ১২টা বাজে, তিনি এসে ঘরে টোকা দেন। টোকা দেওয়ার পর তিনি দেখলেন যে ঘরের দরজাটা খোলা, তিনি টোকা দিয়ে দেখলেন যে ঘরের দরজা খোলা, তিনি অটোমেটিক রুমে ঢুকে গেলেন। তারপর তিনি ডাইনিং রুমে এসে দেখেন ওনার ছেলে রাফসান এবং ওনার ওয়াইফ মা ছেলে দুজনেই টেবিলের উপর বসে আছে, কোনো একদিকে তারা লক্ষ্য করে তাকিয়ে আছে, খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তারা তাকিয়ে আছে, কোনো কথা বলতেছে না, কোনো কিছু করতেছে না। উসমান সাহেব সাথে সাথে গিয়ে তার ওয়াইফের কাঁধের মধ্যে টাচ করে যখন নাড়া দেয় তখন সাথে সাথে মনে হচ্ছিল যে তার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে ওয়াইফের এতক্ষণ কোনো জ্ঞান ছিল না, হঠাৎ করে তার জ্ঞান ফিরে এসছে। তো জ্ঞান ফিরে আসার পর এরকম সে ভাবসাব করতেছে, কি হয়েছে, আমি এখানে বসে রয়েছি কেন, আমার ছেলের কি হয়েছে, তুমি কোন সময় আসলা, এরকম ভাবে তার ওয়াইফ তাকে প্রশ্ন করতে থাকে। উসমান সাহেব তখন জিজ্ঞাসা করেন যে দরজা খোলা কেন, কে আসছিল। তার ওয়াইফ শুধু একটা কথাই বলে, আমি দেখলাম একটা ছায়ার মতো কিছু একটা আমার দরজা দিয়ে প্রবেশ করলো এবং অটোমেটিক আমার দরজা তো ভিতর দিয়ে লক করা ছিল, কিন্তু আমি আমি হঠাৎ করে যখন রান্নাঘর থেকে কিচেন রুম থেকে যখন আমি বের হয়ে রাফসান তখন টেবিলে বসা ছিল, সে খাবার খাচ্ছে, তো আমি যখন রান্নাঘর থেকে বের হয়ে আমি ডাইনিং রুমে আসলাম, আমি মেইন দরজার দিকে তাকাতেই দেখলাম দরজাটা অটোমেটিক খুলে গেল আর দরজা বরাবর একটা ছায়া ঢুকলো, কালো রঙের, চিকন, লম্বা, মানুষের আকৃতির মতো অবয়ব ছিল কিন্তু বডিটা ছিল খুবই চিকন, খুবই লম্বা, একদম সিলিং পর্যন্ত তার হাইট পৌঁছে গিয়েছিল। ওই ওই কালো ছায়াটা নাকি তখন সাথে সাথে ঘরের ভিতরে যখন প্রবেশ করে তখন নাকি তখন থেকেই নাকি তার আর কিছু মনে নাই, সে এতক্ষণ কি করেছে না করেছে তার কিছুই মনে নাই। এই কথাটা যখন শুনে উসমান সাহেব একদম 100% শিওর হয়ে যান যে এই ফ্ল্যাটে কোনো না কোনো একটা সমস্যা পূর্বেই ছিল, যার কারণে এই ফ্ল্যাটটা এতদিন পরিত্যক্তভাবে পড়েছিল। প্রথমে যে ভাড়াটিয়ারা আসছিল তাদের সাথে সমস্যার কারণে তারা এই বাসা তার ছেড়ে চলে যায়, এমনকি আসবাবপত্র রেখে তারা চলে যায়, তারা পুনরায় এই বাসাতে আসে না আসবাবপত্র নেওয়ার জন্য। কিন্তু এখন এত মাস সেই বাসাটা সেই ফ্ল্যাটটা পরিত্যক্তভাবে পড়ে থাকার কারণে হয়তো এখানে বিভিন্ন ধরনের সমস্যাটা হচ্ছে। তো তিনি তখন মালিককে তিনি আর বিষয়টা জানান নাই, তিনি ওনার পরিচিত একজন হুজুর আছেন, সেই হুজুরের সাথে তিনি কথা বলেন। হুজুর ঢাকাতেই থাকতেন, উনি যে কর্মস্থল ওনার যেখানে কর্মস্থল ছিল যেখানে তিনি কাজ করতেন সেখানেরই পরিচিত একজন হুজুরের সাথে তিনি আলাপ করেন এবং সেই হুজুরকে নিয়ে তিনি ওনার ফ্ল্যাটে একদিন আসেন। আসার পর সেই হুজুর ফ্ল্যাটের ওই রুমের প্রতিটি রুমগুলো তিনি ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এবং তিনি বিভিন্ন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন উসমান সাহেব এবং তার ওয়াইফকে। তো বেশ কিছু তথ্য জানার পর ওই হুজুর যেটা জানায় যে আপনাদের এই বাসাতে অনেক আগে থেকেই সমস্যা, ওই এই বাসাতে অনেক আগে থেকেই কিছু জিনের প্রকোপ আছে, তো যেই কারণে এই ফ্ল্যাটে যারাই থেকেছে বা যারা উঠেছে তাদের সাথে কিছু না কিছু টুকটাক সমস্যা হয়েছে। এখন এরকম মাসের প্রায় মাঝামাঝি সময় বা প্রায় শেষের দিকে, এখন তো আর হুট করে নতুন বাসা খোঁজা উসমান সাহেবের পক্ষে সম্ভব না, কখন বাসা খুঁজবে নতুন বাসা উঠবে। তো তিনি হুজুরকে বলেন যে হুজুর দেখেন না কোনো কিছু করা যায় কিনা। তো হুজুর বলেন আমি আপাতত আপনার এই ফ্ল্যাটটা, আমি রুমটা বন্ধ করে দিচ্ছি আর আশা করি রুমের ভিতরে কোনো সমস্যা হবে না। হুজুর তখন তার নিজস্ব প্রক্রিয়ায় কিছু কাজকর্ম সেরে কিছু রিচুয়াল পালন করে তিনি ওই ফ্ল্যাটের বিভিন্ন কোনায় কোনায় কিছু কাগজের টুকরা দেন এবং পরবর্তীতে একদম শেষের দিকে তিনি তার নিজের ব্যাগের ভিতর থেকে পানির বোতল বের করেন। সেই পানির বোতলে নাকি জমজম কূপের পানি ছিল, তো সেই পড়া পানি ছিল জমজম কূপের, সেই পানি তিনি ছিটাতে থাকেন পুরো রুমের সবগুলো দেয়ালে। ছিটিয়ে তিনি বলে দেন যে কাজ আপাতত শেষ, আশা করি আপনাদের ফ্ল্যাটের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না। ঠিকই এক সপ্তাহ যাবৎ অর্থাৎ পুরো মাস চলে যায়, নতুন মাস শুরু হয়, কিন্তু ওসমান সাহেবদের ওই ফ্ল্যাটের ভিতরে হুজুর রিচুয়াল করে দেওয়ার পর থেকে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ফ্ল্যাটের ভিতরে অন্য কোনো সমস্যার পরিবর্তে তার নিজের ছেলে রাফসানের সাথে টুকটাক বিভিন্ন ধরনের সমস্যা করতে লাগলো, অর্থাৎ হুট করে রাফসানকে খুঁজে পাওয়া যেত না। এমন একদিন রাফসানের মা অর্থাৎ উসমান সাহেবের ওয়াইফ রাফসানকে নিয়ে ছাদে যায়। ছাদে যখন যায় তখন ছিল ভর দুপুর বেলা, তখন একদম রোদে টাটকা রোদ ছাদের মধ্যে, তিনি কাপড় চোপড় ধুয়ে রাফসানকে সাথে নিয়ে ছাদে যান কাপড় ছড়াতে। রাফসান নিজের মনে কথা বলছিল, খেলছিল ছাদের মধ্যে, অন্যদিকে রাফসানের মা সে কাপড় ছড়াচ্ছিল তারের মধ্যে। তো হঠাৎ করে যখন কাপড় ছড়াতে ছড়াতে তার খেয়াল গেল তার ছেলের দিকে, রাফসান সাহেব রাফসানের মা যেটা দেখতে পেল যে রাফসান কারোর সাথে কথা বলছে, রাফসান কারোর সাথে কথা বলছে কিন্তু তার সামনে কেউ নাই। কয়েক মুহূর্তের জন্য রাফসানের মা থমকে দাঁড়ান এবং তিনি চিন্তা করেন যে আমার ছেলের এরকম অঙ্গভঙ্গি বা এরকম অদৃশ্য কারোর সাথে কথা বলা বা নিজের মনে মনে কথা বলা এরকম তো আমি কোনোদিন দেখি নাই, তো হঠাৎ করে সে এরকম করতেছে কেন। তো একটু কাছে যান তিনি, রাফসানের কাছে গিয়ে তিনি রাফসানকে নাড়া দেন, এই কি হয়েছে, কার সাথে কথা বলতেছে, কয়ে না কারোর সাথে না, তো ওখানে কে একজন ছিল চলে গেছে। রাফসান বলতেছিল যে ওখানে কে একজন ছিল আমার সাথে কথা বলতেছে, সে চলে গেছে, তোমারে দেখে চলে গেছে, এই কথা বলতেছে রাফসান তার মাকে। তার মা একটু বলেন যে ধুর কি বলতেছে ছেলে, তিনি এতটার পাত্তা দেন না। এইভাবে বেশ কয়েকদিন যখন ছাদে তিনি আসেন তখন দেখতেন প্রায় সময়ই রাফসান ওদের মানে নিজের মনে মনে কথা বলত, কোনো একদিকে তাকিয়ে সে কথা বলত, তিনি দূর থেকেই জিনিসটা টের পেতেন। একদিন বিকালবেলা কথা, রাফসানের মা একটু তিনি ঘুমিয়ে পড়েছিলেন বিকেলবেলায়, দুপুরে খাবার দাবার শেষ করে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম যখন ভাঙে তখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, অর্থাৎ আসরের সালাতও তিনি মিস করেছেন, আসরের ওয়াক্ত শেষ হয়ে প্রায় মাগরিবের ওয়াক্ত এসে পড়েছে। এমন একটা সময় তিনি ঘুম থেকে উঠে রাফসানকে ডাক দিতেছেন, কিন্তু রাফসানের কোনো সারা শব্দ তিনি পাচ্ছিলেন না, রাফসান উত্তর দিচ্ছিল না। তো তিনি তখন খোঁজাখুঁজি করে দেখলেন যে মেইন দরজাটা খোলা অবস্থায়, কিন্তু রাফসান ঘরের ভিতর নাই। তিনি তো পাগল হয়ে গেছেন, তিনি এক হাতে মোবাইল নিয়ে তার হাজব্যান্ড উসমান সাহেবকে কল করছিলেন আর তিনি পাগলের মতো খুঁজতেছিলেন। তিনি একবার নিচে যান, নিচে গিয়ে চারপাশটা খুঁজেন, দেখেন নাই। তখন ফোন কলে থাকা শ্রী উসমান সাহেব বলেন তুমি একটু ছাদে যাও তো, ছাদে গিয়ে দেখো তো, সে তো তোমার সাথে অনেকবার ছাদে গিয়েছে। তো তাড়াহুড়া করে রাফসান সাহেবের অর্থাৎ সে রাফসানের মা উসমান সাহেবের ওয়াইফ সে তখন ছাদে যায়, ছাদে গিয়ে দেখে যে তার ছেলে একটা গোল বৃত্তের মাঝখানে বসে আছে। মানে গোল বৃত্তটা ছিল এরকম সাদা চক পাউডারের এরকম গোল একটা বৃত্ত, সুন্দর করে পাউডার দিয়ে গোল বৃত্ত করা, সেই বৃত্তর মাঝখানে রাফসান আসন ধরে বসে আছে এবং যারা দরজা অর্থাৎ সেই ছাদের দরজা বরাবর এসে যেটা তার ওয়াইফ দেখলো যে সে বসে আছে এবং সে নিজের মনে মনে বিড়বিড় করতেছে, কথা বলতেছে। এই জিনিসটা দেখে সে সাথে সাথে তার ছেলেকে ধরতে যায়। তার ছেলেকে যখন সে হাত দিয়ে ধরে, তার ছেলে এত জোরে তাকে একটা ধাক্কা দেয়, তার মাকে অর্থাৎ উসমান শরীফের ওয়াইফকে এত জোরে একটা ধাক্কা দেয়, সে ছিটকে গিয়ে তিন চার হাত দূরে গিয়ে পড়ে। রাফসান সাহেব তার রাফসানের মা তো অবাক যে কি রাফসানের শরীরে এত শক্তি কোথা থেকে আসলো, সে কি যে ভয় পেয়ে তিনি মানে তিনি সুরা কালাম পড়তে শুরু করেন। তো যখন তিনি সুরা দুরুদ দোয়া দুরুদ পড়তেছিলেন তখন মনে হচ্ছিল যে তখন তিনি দেখলেন যে রাফসান নেতিয়ে পড়েছে, মানে মনে হচ্ছিল সে অজ্ঞান হয়ে গেছে, সে শুয়ে আছে মাটিতে। বসা অবস্থা থেকে তাগড়া যুবকের মতো একটা তার শারীরিক গঠন ছিল মানে দেখতে, এবং সে এত জোরে একটা ধাক্কা দিল সেই শক্তি সমস্ত শেষ হয়ে গিয়ে রাফসান মাটিতে শুয়ে পড়ে। তো তখন তার মা সাথে সাথে তারে কুলে করে সাথে সাথে রুমের ভেতরে নিয়ে আসে, এনে তাকে বিছানায় শুয়ে দেয়। এবং হুজুর একটি ওই জমজম কূপের পড়া পানির বোতল দিয়ে গিয়েছিলেন তিনি, সেই বোতল থেকে তিনি কিছু পানি তার শরীরে ছিটিয়ে দেন এবং কিছু পানি তাকে পান করান। তো এই ছিল পরিস্থিতি। রাতের বেলা যখন উসমান সাহেব তখন তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসেন সন্ধ্যার পরপরই রাতে। তো তিনি আসার পর দেখেন ছেলের এই অবস্থা, মায়ের মুখ থেকে তিনি শুনেন, রাফসানের মায়ের মুখ থেকে তিনি সব ঘটনা শুনেন। এই ঘটনার প্রায় এক বছর পরের কথা, রাফসান অর্থাৎ উসমান সাহেবের ছেলে রাফসান সে আর বেঁচে নেই, সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। উসমান সাহেব আসছেন ফরিদ হুজুরের সাথে দেখা করতে। ফরিদ হুজুরের সাথে দেখা করার পর ফরিদ হুজুর উসমান সাহেবের কাছ থেকে এইসব ঘটনাগুলো শুনেন। উসমান সাহেব তিনি ফরিদ হুজুরকে ওনার এই ঘটনাগুলো সবকিছু তিনি খুলে বলেন, এবং তিনি এটাও বলেন তার ছেলের লাশ পাওয়া গিয়েছে নিচে, এবং যেটা সবাই বুঝতে পারছিল তার ছেলেকে কেউ হয়তো ছাদ থেকে ফেলে তাকে কেউ হত্যা করেছে, এটা উসমান সাহেব ফরিদ হুজুরকে বলছিলেন। ফরিদ হুজুর তখন জিজ্ঞাসা করেন উসমান সাহেবকে যে আপনি আমার কাছে আসার কারণটা কি, আপনার ছেলে মারা গিয়েছে, হয়তো তার হায়াত অতটুকুই ছিল। উসমান সাহেব বলেন যে দেখেন আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমার আর আমার ওয়াইফের সাথে যে একটা অমানবিক অত্যাচার ও শরীররা শুরু করেছে, অদৃশ্যের জগতের কিছু সত্তারা শুরু করেছে, সে অত্যাচারে টিকে থাকতে না পেরে আমি আপনার কাছে আসছি। ফরিদ হুজুর তখন জানতে চান যে কি হয়েছে আপনার সাথে কি ঘটতেছে। উসমান সাহেব তখন বলেন যে অনেক কাহিনী অনেক ঘটনা সবকিছু আমি আপনাকে এত কম সময়ে বলতে পারবো না, তবে এটা জেনে রাখেন যে আমি সুস্থ নেই, আমার সাথে আমার পরিবারের সাথে বিভিন্ন ধরনের সমস্যা ঘটতেছে। ফরিদ হুজুর তখন বলেন আপনার ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছেন কবে। উসমান সাহেব বলেন যে গত 6 মাস আগে তারা ওই ফ্ল্যাটটা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসছে। গ্রামের বাড়িতে আসার পর তারা গ্রামের অর্থাৎ উসমান সাহেব গ্রামের বাড়িতে টুকটাক কাজকর্ম করে জীবনযাপন চালাচ্ছেন, কিন্তু গ্রামের বাড়িতেও তিনি শান্তিতে থাকতে পারতেছেন না। ওনার মনে হচ্ছে ফ্ল্যাটে থাকাকালীন ওনাদের সাথে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাগুলি বারবার ঘুরে ফিরে তাদের সাথে হচ্ছিল। ফরিদ হুজুর উসমান সাহেবের কাছ থেকে সব কিছু জেনে বুঝে সবকিছু তিনি জানেন। এরপর তিনি রাতের বেলা বসেন যায় নামাজে। তিনি এসার সালাতের পর ওনার কিছু পরিচিত সাহায্যকারী জিনদের তিনি আহ্বান করেন। সেই জিনরা আসার পর ফরিদ হুজুর তাদের সাথে তিনি শেয়ার করেন সবকিছু কথা, এবং সেই জিনেরা বলে আপনি নিজে গিয়ে খোঁজ করুন উসমান সাহেবদের বাড়িতে, এবং আপনি গেলে আশা করি আপনি সেই সমস্যাটার সমাধান দিতে পারবেন, এবং আপনাকে ওই বাসার যে পরিত্যক্ত ফ্ল্যাট ছিল ওই ফ্ল্যাটে আপনাকে একবার যেতে হবে এবং ছাদেও যেতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন মূল ঘটনাটা কোন জায়গায়। ফরিদ হুজুর প্রথমে উসমান সাহেবদের বাড়িতে যান, গ্রামের বাড়িতে। সেখান থেকে তিনি ঘটনার কিছু বিবরণ নেন যে উসমান সাহেবদের সাথে কি কি ধরনের ঘটনা ঘটেছিল। উসমান সাহেব যেটা বলেন যে ফ্ল্যাট থেকে তার ছেলে যখন মারা যায় এর প্রায় 3-4 মাস পর ওই ফ্ল্যাটটা ছেড়ে তারা চলে আসে গ্রামের বাড়িতে। উসমান সাহেবের কাছ থেকে ফরিদ হুজুর যে বিষয়টা জানতে পারেন, উসমান সাহেবের ওয়াইফ এবং উসমান সাহেব নিজে প্রতি রাতে বিভিন্ন ধরনের ভয়ানক স্বপ্ন তারা দেখত। এমনকি বাস্তবেও উসমান সাহেব বিভিন্ন অতিপ্রাকৃত জিনিস তিনি দেখেছেন। উসমান সাহেব দেখতেন, তিনি রাতের বেলা যখন বাইরে বের হতেন, ওনাদের বড় একটা তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছে তিনি দেখতেন ওনার গ্রামের বাড়িতে, সেই তেঁতুল গাছের একটা ডালে দেখতেন তিনি তার ছেলে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে। তিনি সেটা দেখতেন এবং তিনি বুঝতেন যে এটা কেউ হয়তো ওনাকে মায়া দেখাচ্ছে, বা হয়তো ওনার উনি যেটা দেখতেছেন এটা চোখের ভুল, তিনি কখনোই বিশ্বাস করতেন না। তিনি এটা দেখতেন, কয়েক মুহূর্ত পর ওনার চোখের সামনে সেই জিনিসটা গায়েব হয়ে যেত। তিনি আবার দেখতেন তার ছেলে উঠোনে খেলাধুলা করতেছে, তিনি রাতের বেলা বের হলে দেখতেন ছেলে হাঁটাহাঁটি করতেছে, হঠাৎ করে ছেলের মাথায় বিশাল বড় একটা পাথর এসে পড়েছে এবং তার ছেলের মাথা ভেঙে চৌচির হয়ে মগজ রক্ত ছিটকে ছিটকে তার আশপাশে এসে পড়তেছে। এই জিনিসটা তিনি কয়েক মুহূর্তের মধ্যে দেখতেন, আবার তিনি যখন চোখের পলক ফেলতেন দেখতেন নাই, উঠোনে একদম খালি, অন্ধকারের মতো কিছু দেখা যাচ্ছে না। এরকম তিনি বারবার দেখতেন, রাতের বেলাও ভয়ানক স্বপ্ন দেখতেন শুধুমাত্র তার ছেলেকে নিয়ে, হয়তো কেউ তার ছেলেকে আঘাত করতেছে, এই জিনিসটা তারা সব সময় দেখত। ফরিদ হুজুর সবকিছু শুনে তিনি বলেন যে আমাকে একবার আপনাদের সেই ফ্ল্যাটে যেতে হবে, সেখানে গিয়ে আমি তদন্ত করে সব মূল সমস্যাটা আসলে কোথায় ছিল আমি সেটা বের করতে পারব। একদিন সময় করে ফরিদ হুজুর উসমান সাহেবকে নিয়ে সেই ফ্ল্যাটে যান। সে ফ্ল্যাটের সব মালামাল উসমান সাহেব নিয়ে আসছিলেন, যে কারণে ফ্ল্যাটটা তালা অবস্থায় ছিল, ভেতরেও কোনো কিছু ছিল না। মালিকের কাছ থেকে চাবি নিয়ে তারা দুজনে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। ফরিদ হুজুর তিনি টের পেয়েছিলেন যখন তিনি ফ্ল্যাটের রুমের ভেতরে প্রবেশ করেন, তখনই উনার কেন যেন একটু অস্বস্তি লাগছিল, এবং উনি যখনই যেটা এটা ফিল করেন যে ওনার অস্বস্তি লাগতেছে, তখনই উনি বুঝতে পারেন ওনার আশেপাশে কিছু অশরীরী অবশ্যই আছে। যখন ওনার অস্বস্তি ফিল হচ্ছিল তখন তিনি নিজে দোয়া দরুদ পড়ছিলেন এবং কিছু দোয়া দরুদ পরে উসমান সাহেবের বুকে ফু দিয়ে দেন এবং নিজের বুকেও তিনি ফু দেন। তিনি বুঝতে পারছিলেন এই বাসার ভিতরে এখন প্রায় শতাধিক অশরীরে রয়েছে। তিনি এটা স্পষ্টভাবে টের পাচ্ছিলেন, ওনার সিক্স সেন্সে উনি সেটা বুঝতে পারছিলেন। ফরিদ হুজুর তিনি উসমান সাহেবকে বলেন যে আপনি একটু বাইরে যান, এখানে আপনার থাকা উচিত হবে না। তো এই কথা যখন বলেন তখন উসমান সাহেব ফরিদ হুজুরকে বলেন যে হুজুর আপনি একা এখানে থাকবেন না, আপনার সমস্যা হতে পারে, আমি আছি আপনার সাথে, কোনো কিছু সমস্যা হলে আমি আপনাকে সেভ করতে পারবো। ফরিদ হুজুর বলেন আমার কাউকে প্রয়োজন নেই, তুমি আপনি একটু কষ্ট করে বাইরে যান, আমি আসতেছি। উসমান সাহেব বাইরে গেলেন, ফরিদ হুজুর ভেতরে ঢুকলেন, তিনি আছেন ভিতরে এবং তিনি চিনার চেষ্টা করছিলেন, কারণ তিনি যেটা বুঝতে পারছিলেন সিক্স সেন্সের মাধ্যমে যে এখানে শতাধিক 100-এরও বেশি এন্টিটি ওই রুমের ভেতরে হাঁটাহাঁটি করছে, কেউ লট কেউ ঝুলে আছে সিলিং এর সাথে, কেউ দেয়ালের সাথে আটকে আছে, কেউ বাদুরের মতো ঝুলে আছে পুরো সিলিং ঝুড়ে, এরকম তিনি টের পাচ্ছিলেন এবং কিছু কিছু তিনি বুঝতে পারছিলেন দেখতে পারছিলেন। তিনি তখন মনে মনে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করে দেন এবং ওনার যে তসবি আছে সে তসবি বের করে তিনি তসবি ছড়া গুনতে থাকেন। তো তিনি যখন তসবি ছড়া গুনতে শুরু করেন, ফরিদ হুজুর যেটা ফিল করতে পারছিলেন মানে শত শত গরম বাতাসের ধাক্কা ওনার শরীরে লাগতেছে এবং মনে হচ্ছিল শত শত গরম বাতাস এই রুমের ভেতর থেকে একদম প্রচন্ড গতিবেগে সে ওই জানালা দিয়ে, যে জানালাটা বটগাছের পাশাপাশি ছিল সেটা খোলা অবস্থায় ছিল, রুম ওই ফ্ল্যাটটা পরিত্যক্ত অবস্থায় থাকা সত্ত্বেও ওই রুমের জানালাটা খোলা অবস্থায় ছিল, এটা লাগানো হয় নাই। তো তিনি সেটা টের পান, ওনার মনে হচ্ছিল সে গরম বাতাসগুলো যেন সে জানালা দিয়ে দ্রুত বেগে বের হয়ে যায়। ফরিদ হুজুর তিনি চলে আসেন, সাথে সাথে রুম থেকে বের হয়ে আসেন। উসমান সাহেব বাইরে দাঁড়িয়ে ছিল, বাসার মালিক নাকি তখন ছিল না, তিনি থাকলেও হয়তো তাদের সাথে থাকতেন। উসমান সাহেব চলে যান সরাসরি ছাদের উপর। উসমান সাহেবের সাথে ফরিদ হুজুর সেখানে যান। ফরিদ হুজুরকে নিয়ে উসমান সাহেব ছাদের উপরে যাওয়ার পর ফরিদ হুজুর তিনি দেখতে পাচ্ছিলেন একটা বাচ্চা ছেলে। তিনি খুব স্পষ্টভাবে দেখেন একটা বাচ্চা ছেলে সেই ছাদের পাশে যে রেলিং ছিল রেলিং এর উপর উঠে দাঁড়িয়ে আছে এবং সে হাসতেছে। তিনি সেটা বুঝতে পারে এটা কে ছিল, এটা ছিল উসমান সাহেবের ছেলে। তিনি খুব স্পষ্টভাবে এটা দেখেন যে এই বাচ্চা ছেলেটা রেলিং এর উপর দাঁড়িয়ে আছে, কিন্তু উসমান সাহেব কিন্তু সেটা দেখতে পাচ্ছিলেন না, শুধু ফরিদ হুজুর সেটা দেখতে পাচ্ছিলেন। এবং কয়েক মুহূর্তের মধ্যে সেই ছেলেটা বিল্ডিং থেকে লাফ দেয়। ফরিদ হুজুর থামানোর চেষ্টা করার মতো একটা ডাক দেন এবং হাত সামনে বাড়ান, কিন্তু না, ততক্ষণে তিনি যে দেখতে পেয়েছিলেন ছেলেটা বিল্ডিং এর ছাদের উপর থেকে লাফ দিয়েছে, পাঁচতলা উপর থেকে লাফ দিয়েছে, তিনি ঠেকাতে পারেননি। তিনি সাথে সাথে উসমান সাহেবকে বললেন, আমার সাথে নিচে আসেন। উসমান সাহেব আসতে একটু দেরি হয়েছিল, কিন্তু ফরিদ হুজুর দ্রুত বেগে তিনি নেমে সরাসরি বিল্ডিং এর ওই অংশটুকুতে পৌঁছান যেই অংশটুকুতে ওই ছেলেটা লাফ দিয়ে নিচে পড়ার কথা। সেখান থেকে তিনি 10 হাত দূরে দাঁড়িয়ে আছেন এবং তিনি দেখতে পাচ্ছেন ওই ছেলেটা সেখানে পড়ে আছে, মাথার খুলির উপরের পাটটুকু খুলে একটু দূরে ছিটকে পড়েছে এবং মগজ আর রক্ত একসাথে মিশে ছড়াছড়ি ভাবে ছিটি আছে ওই বডিটার চারপাশে। ফরিদ হুজুর শুধু তাকিয়ে আছেন সেদিকে, ওনার কিছু করার মতো ক্ষমতা নাই, উনি শুধু ফেল ফেল করে একদৃষ্টিতে সেখানে তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে ফরিদ হুজুর যেটা দেখলেন, একটা এন্টিটি তার মাথায় শিং, অনেকগুলো শিং, শুধু একটা না দুইটা না, অনেকগুলো শিং তার মাথায় চোকা চোকা অনেক লম্বা। সেই এন্টিটিটা ছায়ার মতো সে সেখানে আসে উপস্থিত হয়। তার নাকি বিশাল বড় ডানা ছিল, বিশাল বড় বাজ পাখির ডানার মতো তার ডানা ছিল। সে উড়াল দিয়ে এসে ওখানে বসে ওই ডেড বডিটার বুকের উপর। সেখানে বসার পর সেই এন্টিটিটা তার লম্বা, তার প্রায় 2-3 মিটারের মতো লম্বা জিব্বাটা বের করে সে চেটে চেটে খাচ্ছিল সেই মগজ আর রক্ত। ফরিদ হুজুর নিজ সচক্ষে এটা দেখতে পাচ্ছিলেন। ফরিদ হুজুর তখন এই দৃশ্যটা দেখতে না পারে তিনি তখন সেখান থেকে চলে আসেন এবং তিনি দেখেন উসমান সাহেব ওই বিল্ডিং এর মেইন গেটে দাঁড়িয়ে আছেন। উসমান সাহেবের কাছে আসেন এবং তিনি বলেন, আমি যা জানা সব জেনে ফেলেছি, আপনি চলুন আমার সাথে আপনাদের গ্রামের বাড়িতে। ফরিদ হুজুর তখন উসমান সাহেবের সাথে তিনি তার গ্রামের বাড়িতে যান এবং তিনি আলোচনায় বসেন উসমান সাহেবের সাথে। উসমান সাহেবের কাছে জানতে চান, আপনার ছেলের মৃত্যুটা কিভাবে হয়েছিল একটু বলবেন, আমার মনে হচ্ছিল আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলেকে কেউ হয়তো ছাদ থেকে ফেলে দিয়েছে আপনার ছেলেকে কেউ মেরে ফেলেছে। উসমান সাহেব তখন বলছিলেন, হ্যাঁ এটাই হবে, আমার ছেলে তো এত কিছু বুঝে না, সে আত্মহত্যা করবে কেন, তাকে হয়তো কেউ ফেলে দিয়েছে। তখন খুব দুঃখ ভারাক্রান্ত মনে ফরিদ হুজুর উসমান সাহেবকে বলেন, খুব খারাপ একটা জিনের নজরে আপনার ছেলে পড়েছিল, যে কারণে সে আপনার ছেলেকে ছাদের উপর থেকে ফেলে দিয়ে সে হত্যা করেছে। ফরিদ হুজুর বলেন, আমি কোনোভাবে এটা সহ্য করতে পারছি না, আমি নিজ চোখে দেখে আসলাম আপনি সেটা টের পান নাই, আমার এখন একটাই টার্গেট, আমি সেই এন্টিটির প্রতিশোধ নেব। ফরিদ হুজুর তিনি নিজ আস্তানায় নিজ বাড়িতে তিনি চলে আসেন। তিনি সাথে সাথে সেই সাহায্যকারী জিনদের তলব করেন, তারা দ্রুত বেগে চলে আসে। আসার পর ফরিদ হুজুর তাদের সাথে বৈঠকে বসেন, তাদের সাথে বেশ অনেকক্ষণ বৈঠক কথাবার্তা বলার পর ফরিদ হুজুর যেটা জানতে পারেন, ওই এন্টিটিটা ওই বট গাছেই থাকে এবং শুধু সে একা না, ওই বট গাছের মধ্যে তার সহযোগী এন্টিটি আরো অনেক এন্টিটি ওই বট গাছে থাকে, এবং যে ফ্ল্যাট বরাবর তাদের বট গাছটা ছিল, যে বট গাছে তারা থাকত, সেই ফ্ল্যাটে তাদের একটা আধিপত্য আছে এবং এই ফ্ল্যাটে যারা আসত তাদের কাউকেই সে জীবন্ত ফিরে যেতে দিতে চাইত না। এরকম একটা অবস্থা, এরকম একটা পাওয়ার তাদের ছিল, তো যেই কারণে তারা সর্বাত্মক চেষ্টা করত এই পরিত্যক্ত ফ্ল্যাটে যারা উঠত তাদের প্রত্যেকের জীবন নাশ করার তারা চেষ্টা করত। ফরিদ হুজুরের সেই সাহায্যকারী জেনারেল নাকি উনাকে বলেছিল যে এখন আর তাদের প্রতিশোধ নিয়ে আপনার লাভ নেই, আপনি আপনি এক কাজ করেন, আপনি উসমান সাহেবের সেই সমস্যাটা আপনি সমাধান করে দেন কোনো রিচুয়ালের মাধ্যমে, আর তারা যেখানে আছে সেখানেই থাকুক, তাদের নিজের আস্তানা আমাদের ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। যা ঘটনা ঘটার সেটা ঘটে গিয়েছে, দুর্ঘটনা একটা ঘটে গেছে, এখন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না, সেই মানুষটা তো ফিরে আসবে না। ফরিদ হুজুর তখন মেনে নেন এবং তিনি বলেন যে ঠিক আছে। তো তিনি উসমান সাহেবের যে সমস্যাটা তিনি যেটা তিনি ফেস করতেন, ওনার চোখের সামনে তিনি দেখতে পেতেন রাতের বেলা বিভিন্ন ভয়ানক স্বপ্ন দেখতেন, এটার জন্য তিনি রুকেয়ার ব্যবস্থা করে দেন উসমান সাহেবকে, এবং ওনার পরিচিত আরেকজন হুজুরকে দিয়ে তিনি উসমান সাহেবকে রুকেয়া করান, এবং ওনার ওয়াইফকেও সেম ভাবে তিনি রুকেয়া সম্পন্ন করান। রুকেয়া সম্পন্ন করার পর পরবর্তীতে ধীরে ধীরে তাদের সেই সমস্যাটা চলে যায়, এবং উসমান সাহেব কিন্তু আর তিনি কখনোই ওই রকম ভয়ানক দৃশ্য বা স্বপ্ন তিনি নিজ চোখে দেখতে পেতেন না। উসমান সাহেবের বাড়ি কিশোরগঞ্জ থাকা সত্ত্বেও উসমান সাহেবের শ্বশুর বাড়ি কিন্তু আমাদের মামার বাড়ির এলাকাতেই ছিল, তো যে কারণে ওনার সাথে আমার পরিচয় এবং সেই ঘটনাটা ওনার কাছ থেকেই সংগ্রহ করেছি। পাশাপাশি ফরিদ হুজুর যেহেতু সেই ঘটনার কিছু অংশ জানেন, তো ফরিদ হুজুরের কাছ থেকেও সেই ঘটনাটা নেওয়া হয়েছে। তো এই ঘটনার আর কোনো সমাধান ছিল না, কারণ যে দুর্ঘটনা ঘটার সেটা তো ঘটেই গিয়েছে। সেই এন্টিটিরা নিষ্পাপ নিরীহ শিশুটাকে এইভাবে হত্যা করে ফেলেছে তারা। তো ফরিদ হুজুর শুধু একটা কাজই করতে পেরেছেন, তিনি উসমান সাহেবের সাথে উসমান সাহেবের ওয়াইফের সাথে যে সমস্যাটা পরবর্তীতে দেখা দিয়েছিল তিনি সেটা সলভ করে দিয়েছিলেন রুকেয়ার মাধ্যমে। তো এই ছিল উসমান সাহেবের সেই ঘটনা। তো এখন চলে যাচ্ছি সরাসরি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। মনির ভাই পেশায় ছিলেন একজন কাঠুরে, অর্থাৎ তিনি গাছ কাটতেন, এবং ওনার একটা পর্যায়ে অনেক বড় ব্যবসা তিনি চালু করেন। ব্যবসাটা ছিল তিনি বিভিন্ন বাগান থেকে গাছ কিনতেন, সেই গাছ ওনার কিছু লোক ছিল সেই লোকেদের সাহায্যে তিনি সে গাছগুলো কেটে তিনি বিক্রি করতেন। তা আবার দেখা যেত তিনি বিভিন্ন বড় বড় পুকুর ডোবা বা ফিশারে তিনি লিজ দিতেন, নিয়ে সেখানে মাছ চাষ করে এক পর্যায়ে সেই ডোবা পুকুর বা ফিশারি থেকে তিনি মাছ বিক্রি করে আয় ইনকাম করতেন আর কি। তো এমনই একদিন তিনি প্রথমে যে ঘটনাটা শুরু হয়েছিল সেটা ছিল তিনি একটা ডোবা কিনেছিলেন, সেটা ছিল অর্থাৎ আমাদের কুমিল্লার ড্রেজার দিয়ে বালু তুলে বড় গর্ত করে সেই গর্তের ভিতর থেকে ড্রেজারের সাহায্যে বালু তুলে সে বালু দিয়ে বিভিন্ন জায়গা জমি ভরাট করা হয়। তো এরকমই একটি ড্রেজারের গর্ত ছিল বিশাল বড় ডোবার মতো কাটা, সেই সেখানে বর্ষার পানি এসে যতটুকু মাছ এসেছিল সেই মাছগুলো তিনি চিন্তা করলেন এবার তিনি মাছগুলো তুলে তিনি বিক্রি করবেন। তবে সেই পুকুর সেচা শুরু হয়েছে, অর্থাৎ পুকুরের পানি অন্যত্র ওই ডোবা যেটা ছিল সেই ডোবার পানি অন্যত্র ট্রান্সফার করার কাজ চলছিল। বিরাট বড় মেশিন ড্রেজারের মেশিন, যে ড্রেজারের মেশিন পানির প্রেসার আসে সেই বড় ইঞ্জিন চালিত সেই মেশিন সেই ডোবার পাশে বসানো ছিল, এবং তিনি সেখানে একটা তাঁবুর মতো গেড়ে, সেটি সে সময় ছিল শীতকাল, একদম চারপাশ কুয়াশা, শুধুমাত্র ওনার কাছে একটা মোবাইল আছে, তাও হচ্ছে বাটন মোবাইল, মোবাইলে চার্জ খুবই কম। তিনি সারা রাত এখানে পাহারে দিবেন, কারণ ফজরের পরপর বা ফজরের কাছাকাছি সময়ে সেই ডোবার পানি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। মেশিন চলতেছে, রেগুলার টানা মেশিন চলতেছে। তো তিনি এ কারণেই এখানে নিজে একা তাঁবু গেড়ে আছেন, কারণ কোনো চোর বা ডাকাতরা যদি এসে, কোনো চোর মাছ চোররা যদি এসে সে মাছগুলো সেখান থেকে চুরি করে নিয়ে যেতে না পারে। কারণ অনেক মানুষ আছে, অনেকে করে এরকম যে রাতের বেলা দেখা যাচ্ছে ডোবা পানি সরানো হচ্ছে, সেখানে ডোবার পানি কমে গেলে অনেকে দেখা যাচ্ছে রাতের বেলা এসে জাল ফেলে মাছ নিয়ে চলে যায়। তো এরকমটা যেন না হয় তিনি সেই জন্য তিনি একা সেখানে পাহাড়ায় ছিলেন। ওনার অনেক সাহস, যে কারণে তিনি কাউকে সেখানে নেননি, তিনি একাই সেখানে পাহারায় ছিলেন। তো সারা রাত তিনি সজাগ ঘুমান নাই, সন্ধ্যার পর থেকে এই কাজ শুরু হয়েছে। রাতের খাবার তিনি টিফিন বক্সে করে নিয়ে আসছিলেন। তো রাতের খাবার দাবার শেষ করে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তো মোবাইলের চার্জ যেহেতু প্রায় কমে আসছিল, উনি চিন্তা করলেন যে মোবাইলটা অফ করে রেখে দিবেন, পরে দরকার হলে তিনি মোবাইলটা অন করবেন। তো তখন তিনি মোবাইলটা যখন অফ করবেন, তখন তিনি মোবাইলের ঘড়িটার যে সময়টা তিনি দেখেছিলেন, তখন প্রায় 11টা বেজে গিয়েছে। তো তিনি যখন মোবাইলটা অফ করে একটু শুয়ে পড়েন, একটা কম্বল তিনি এনেছিলেন, সেই কম্বল তিনি গায়ে দেন। গায়ে তিনি যখন শুয়ে পড়েন, তখন ওনার একটা তিনি একটা শব্দ শুনতে পান, সেটা হচ্ছে ওনার তাঁবুর চারপাশে কে যেন হাঁটতেছে। তো এই শব্দটা যখন তিনি শুনেন, তখন ডাক দেন, কে ওখানে, কে আপনি বাইরে, কে কে হাঁটতেছে। তো যখন তিনি এই কথাটা বলেন, তখন তো কোনো সাড়া শব্দ আসে না। তখন তিনি সাথে সাথে তাঁবু থেকে বের হন, বের হয়ে দেখেন যে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, মুখে সাদা দাড়ি, মাথায় সাদা চুল কুকড়ানো, একটা ময়লা বড় পাঞ্জাবি পরা। যেহেতু চাঁদের আলো ছিল, কুয়াশা থাকার কারণে একদম কাছের জিনিস তো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ওই বৃদ্ধ লোকটা তখন মনির ভাইকে বলছিল যে আমাকে কয়না মাছ দিবি, আমি অনেকদিন ধরে কাঁচা মাছ খাই না। তো এই কথা যখন মনির ভাই শুনেন যে আপনি কে, আপনি এত রাতে এখানে কোত্থেকে আসছেন, আপনার কাঁচা মাছ কেনই বা খেতে হবে, তো তখন ওই বৃদ্ধ লোকটা বলে যে আমি তো কাঁচা মাছ ছাড়া খাই না, আমি কাঁচা মাছ সবচেয়ে বেশি পছন্দ করি, আমি ভাজা মাছ বা রান্না করা মাছ খাইতে পারি না। তো এই কথা যখন বলে ওই বৃদ্ধ লোকটা, মনির ভাই তখন ভাবেন যে কি পাগল কই থেকে আসছে এত রাতে, তার বাড়ি ঘর নাই, হয়তো এখানে তাবু টাবু দেখছে, মেশিন চলতেছে, এই জন্য হয়তো দূর থেকে আসছে। তিনি বলেন যে না, এখন কোনো মাছ দিতে পারবো না, এখন তো কোনো মাছ উঠতেছে না, পানি কমার পর আমরা যখন জালের সাহায্যে মাছ ধরবো তখন আপনাকে মাছ দেব, আপনি অপেক্ষা করেন। তো তখন ওই বৃদ্ধ লোকটা বলে যে ঠিক আছে, আমি অপেক্ষা করব, আমি এখান থেকে মাছ না খেয়ে যাব না। তো মনির ভাই বলেন যে ঠিক আছে, আপনি কি বেশি ঠান্ডা লাগতেছে, লাগলে আমার তাবুর ভিতরে আসেন, ভিতরে কম্বল আছে। তো তিনি একটু মানবিকতা দেখালেন আর কি। তো ওই লোকটা বলতেছে যে না, আমি ভিতরে যাব না, আমি বাইরে অপেক্ষা করি, এখানে পানি কমলে আমি মাছ খাওয়া শুরু করব। মনির ভাই তো 11টার দিকে ওই লোকের সাথে তার পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল। এইভাবে প্রায় 3টা 4টা ফজর আজান দিয়ে দিবে, এরকম ফজর আজান তখন দিত প্রায় 5টার সময়। তো 3:30 পার হয়ে তিনি একবার ঘড়িতে দেখেছিলেন 3:30, তখন তিনি একটু ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি তাঁবুর বাইরে গিয়েছিলেন। তো মনির ভাই তাঁবুর বাইরে গিয়ে দেখেন যে ওই বৃদ্ধ লোকটা ঠিক তাঁবুর বরাবর বাইরে বসে আছে, বসে বসে সে ঝিমাচ্ছে। তো যেহেতু তিনি দেখলেন যে ঘুমাইতেছে, হয়তো তার ঢাক না দেই, তো তিনি আবার এসে শুয়ে পড়লেন। তো উনি যখন ঘুম ভাঙে তখন প্রায় 4:30, আধা ঘন্টা পরে ফজর আজান দিবে। তিনি বাইরে বের হলেন তাঁবুর, দেখেন ওই লোকটা ওই ডোবার পাড়ে দাঁড়িয়ে আছে, পানি অনেকটা কমে আসছে এবং বেশ কিছু মাছ কাদার মধ্যে লাফালাফি করতেছে। তো মনির ভাই দেখেন যে ওই লোকটা, বৃদ্ধ লোকটা সরাসরি মাছগুলোর দিকে তাকিয়ে আছে। তো তিনি কাছে যান লোকটার কাছে, যাবার পর তিনি বলেন, ওই লোকটা বলে, বৃদ্ধ লোকটা মনির ভাইকে বলছিল যে আমি এখন মাছ খেতে চাই, আমি এখন মাছ খেতে চাই, তুই আমাকে মাছ এনে দে। তো মনির ভাই বলেন যে এত রাতে সেই শীতের মধ্যে আমি পানিতে নামবো কেমনে, খাদার মধ্যে আমি নামতে পারবো না এত রাতে, আপনার মন চাইলে আপনি মাছ আইন না খান। তো এই কথা যখন মনির ভাই ওই বৃদ্ধ লোকটাকে বলল, মনির ভাই শুধু তাকাইছিলেন, ওনার দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তখন ওই মুহূর্তে উনি একা এই জমিনের মাঝখানে, বিশাল বড় হাওরের মতো জমিন, সেই জমিনের মাঝখানে সেই ডোবার পাশে তিনি তাঁবু গেড়েছিলেন সারা রাত। তো ওনার পক্ষে তো কিছু করা সম্ভব ছিল না, তিনি শুধু দেখলেন তাকায়া যে ওই বৃদ্ধ লোকটা তার ডান হাতটা এত লম্বা করল, সে লম্বা করে একদম ডোবার একদম নিচ পর্যন্ত তার হাত চলে গেছে এবং সেখান থেকে সে এক মুঠে বেশ কতগুলো মাছ তুলে আনছে। আনার পরেই কাদা মাটি সহ সে মাছগুলো মুখের ভিতরে পুরে সে চাবাতে শুরু করে। মনির ভাই শুধু এটা দেখলেন, কয়েক মুহূর্তের মধ্যেই জিনিসটা ঘটলো। মনির ভাই একটা চিৎকার দিলেন, এত জোরে একটা চিৎকার দিলেন, চিৎকার দেওয়ার পর মনির ভাই দেখলেন এই লোকটা ওনার সামনে থেকে হাওয়া হয়ে গেছে, একবারে ভিনিশ, ওনার সামনে আর ওই বৃদ্ধ লোকটা নাই। মনির ভাই তখন ওনার মাথার মধ্যে চিন্তা আসলো যে তিনি এত সারা রাত কার সাথে ছিলেন, কার সাথে তিনি কথা বললেন, কে ওনার তাঁবুর পাশে বসেছিল। উনির সেটা একদম স্পষ্টভাবে টের পেয়ে যান। ওনার যে এত সাহস, উনি বিভিন্ন জায়গায় রাতের বেলা একা একা থাকেন, গিয়েছেন, কোনোদিন তিনি এই অভিজ্ঞতা অর্জন করেননি। তিনি এই জিনিসটা যখন ওনার মাথায় আসছিল যে কে ছিল ওটা, ওটা কি ছিল, ওনার চোখের সামনে একটা বৃদ্ধ লোক কিভাবে তার হাত লম্বা করে ডোবার নিচ পর্যন্ত নিয়ে যেতে পারে, তিনি এটা কখনো কল্পনা করতে পারেন নাই যে তিনি এটা দেখবেন। সাথে সাথে তিনি ওখানে আর দেরি করেন নাই, তিনি মাছেরও চিন্তা করেন নাই, এখান থেকে যে মাছ তুলে আনতে হবে এই চিন্তাও তিনি করেন নাই। তিনি সাথে সাথে দৌড় দিয়ে কাছাকাছি যতটা লোকালয় আছে সেই লোকালয়ে তিনি চলে আসেন। এসে দেখেন যে আস্তে আস্তে ফজর আজান দিয়ে দিয়েছে। আধা ঘন্টা তো ছিল পাঁচটার সময়, চারটা ৪৫ তখনকার সময় আজান দিত। এই ঘটনাটা কিন্তু বেশি দিন আগের না, চার মাস আগের ঘটনা আজ থেকে। তো তিনি যখন লোকালয়ে যান দেখেন যে মানুষজন বেশ কয়েকটা বৃদ্ধ লোক বের হয়েছে বাড়ি থেকে, ফজরের নামাজে যাবে, তারা মসজিদে যাবে। তো তাড়াতাড়ি গিয়ে তিনি তাদেরকে ধরেন, যে বলেন যে ভাই আমার এরকম এরকম সমস্যা হয়েছে, আমি দেখলাম, আমি ওখানে ছিলাম যেখানে মেশিনের আওয়াজ কিন্তু শুনতে পাইতেছে তারা। তো তিনি বলছিলেন যে ওই যে মেশিনের আওয়াজ যেখানে হচ্ছে আমি সেখানে ছিলাম, তাবু গেড়ে আমি দেখলাম একটা বৃদ্ধ লোক, সে ১১টার দিকে আসছিল, বলছিল মাছ খাবে, কাঁচা মাছ খাবে। তখন আমি কিন্তু বুঝি নাই, বুঝছি যে এটা পাগল কিসিমের লোক হবে, পাগল টাইপের একটা লোক হবে, সে আসছে মাছ খাওয়ার জন্য, তাকে আমি কিভাবে না করি। তো তখন ওই লোকেরা বলে যে আপনার ভাগ্য ভালো, আপনি বেঁচে গেছেন এত রাতে, এই গভীর এত রাতে আপনি কিভাবে একা থাকলেন, এটা তো স্বাভাবিক না, আপনি তাড়াতাড়ি উজু টুজু করে এসে নামাজ পড়েন, নামাজ করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে সেফে রাখে। মনির ভাই তখন সাথে সাথে তাদের কথা শুনলেন, তিনি উজু করে তাদের সাথে মসজিদে গেলেন। ফজরের সালাত আদায় শেষে তিনি মোবাইলটা বের করে অন করলেন, অন করে তিনি ওনার সাথে কয়েকজনকে কল করলেন আসার জন্য। তো সবাই আসছে, আসার পরে তিনি ওনার এই ঘটনাটা কারোর সাথে তিনি বলেন নাই, তখন না বলে উনি ওনার মতো মাছগুলো হয়তো পানি শুকিয়ে গেছিল, ওই ডোবার বিশাল বড় ডোবা ছিল ড্রেজারে কাটা, সেই ডোবার পানি শেষ হওয়ার পর সবাই কিনে তিনি মাছ ধরেন এবং খুব ভালো পরিমাণে বড় বড় ৫ ড্রাম মাছ তিনি পান এবং সেই মাছগুলো তিনি চড়া দামে তিনি পাইকারি হাটে বিক্রি করে দেন। মনির ভাই যেটা বলছিলেন যে ওই দিনের পরে সমস্যাটা শেষ হয়ে গেলে ভালো ছিল, কিন্তু না, সমস্যার শুরুটা হয়েছিল ওখান থেকেই। অর্থাৎ উনি রাতের বেলা ঘুমালে ওনার মনে হতো যে ওনার পাশে কেউজন দাঁড়িয়ে আছে, উনি যখন চোখ খুলতেন দেখতেন ওই বৃদ্ধ লোক, হঠাৎ করে দেখতেন ওই বৃদ্ধ লোক আবার কাট। তিনি যখন একা হাঁটতেন মনে হতো ওনার পাশাপাশি কেউ হাঁটতেছে, ওনার সাথে তাল মিলিয়ে ওনার বাম পাশে অথবা ডান পাশে কেউ হাঁটতেছে। যখন তিনি তাকাতেন তখন দেখতেন ওই বৃদ্ধ লোক, আবার যখন চোখের পলক ফেলতেন দেখতেন সে গায়েব। এইভাবে বিভিন্ন সময়ে সে ওই বৃদ্ধ লোককে দেখত। তো একটা পর্যায়ে মনির ভাইয়ের মেজাজ এতটাই খিটখিটে হয়ে যায়, এতটা খারাপ হয়ে যায়, মনির ভাইয়ের শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এতটা তাগড়া জোয়ান সে গাছ কাটতে পারে, বড় বড় গাছের গুড়ি দুই তিনজন মিলে একাই কাবার দিয়ে দিতে পারে, নিয়ে যেতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়, এরকম একটা শক্তিশালী তাগড়া যুবক। এইভাবে হঠাৎ করে যে তার শারীরিক কন্ডিশন এতটা খারাপ হয়ে যাবে মনির ভাইয়ের ফ্যামিলির সদস্যরাও বুঝতে পারে নাই। মনির ভাই ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর তিনি সবাইকে বলেন, ওনার পরিবারের সবাইকে বলেন যে বেশ কয়েকদিন আগে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছিল, তো এরপর থেকে আমি ঘুমের মধ্যে একা রাস্তা দিয়ে হাঁটলে কোথাও গেলে আমি এরকম এরকম দেখতে পাই। তো তখন পরিবারের সদস্যরা বলেন যে একজন কবিরাজ আছে, ওই কবিরাজের একটা মহিলা কবিরাজ আছে, ওই মহিলা কবিরাজের কাছে আপনি দেখান, দেখাইলে সে কাজটা আপনার কইরা দিব, হয়তো কোনো সমস্যা থাকলে, আলগা সমস্যা থাকলে, কোনো খারাপ জিনের নজর টজর পড়লে আপনারে সারাইয়া দিব। পরিবারের সবাই তাকে এই বুদ্ধিটা দেয়। মনির ভাইকে নিয়ে মনির ভাইয়ের বাবা একজন বৃদ্ধ মানুষ, তিনি কষ্ট করে নিজের ছেলের জন্য নিজের ছেলেকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে যান। মহিলা কবিরাজ ছিল, তো মহিলারা যে কবিরাজের বাড়িতে যাওয়ার পর সে কবিরাজের বাড়িতে স্বাভাবিকভাবেই তো রোগীদের ভিড় থাকবেই, তো ঠিক তেমনি ভাবে ওই মহিলা কবিরাজের বাড়িতে ভিড় ছিল রোগীর। তো বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তাদের সিরিয়াল আসে, তখন তারা ভিতরে যায় এবং মহিলা কবিরাজকে মনির ভাই সবকিছু খুলে বলেন প্রথম দিন কি হয়েছিল ওই বৃদ্ধ লোকের ব্যাপারে। সবকিছু বলার পর সে মহিলা কবিরাজ বলেন যে হ্যাঁ বুঝতে পারছে, আপনার খারাপ নজর লাগছে, আপনি রাত্রেবেলা এখানে সেখানে যান, একা একা থাকেন, এটা তো আপনার জন্য মানে হুমকি স্বরূপ, হ্যাঁ আপনার ক্ষতি হতে পারে, আপনি কোনোদিন আর এইভাবে থাকেন না, তবে আমি আপনাকে এখন বর্তমানে একটু রিচুয়ালের ব্যবস্থা করে দিতেছি, সমস্যার সমাধানের ব্যবস্থা করে দিতেছি, আপনি এটা পালন করেন নিয়মিত, আশা করি আপনি যেটা দেখেন, আপনি যেটা ফেস করেন সেটা আর থাকবে না। কবিরাজ বেশ কিছু তাবিজ এবং পানি পড়া তেল পড়া এগুলো কাগজ টাগজ দিয়ে দেন এবং নিয়মকানুন বলে দেন যে এগুলো এইভাবে এইভাবে ব্যবহার করতে হবে। তো ওই দিন বাড়িতে আসার পর সন্ধ্যাবেলায় তিনি বের হয়েছিলেন, যেহেতু অবশ্য কবিরাজের কিন্তু মানা ছিল সন্ধ্যাবেলা বের হওয়া যাবে না, কিন্তু তিনি বলেন যে এতদিন বেশ অনেকদিন যাবত অসুস্থ, যে কারণে তিনি বাইরে বের হতে পারতেছেন না, তিনি ভাবলেন যে বাসা থেকে গিয়ে একটু বাইরে বের হয়ে আমি বাজার থেকে চা খেয়ে আসি, বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, ভালো লাগবে। তো এই কথা বলে তিনি ঘর থেকে বের হন। তো ওনার বাড়ি থেকে বাজার যাবার পথে মাটির রাস্তা, সেই মাটির রাস্তার পাশে কিন্তু তিন রাস্তার মোড়ে একটা মাজার ছিল। হ্যাঁ, কোন বাবার জানে মাজার সেটা ঠিক উনি বলতে পারেন নাই, বলেন নাই যে এটা একটা কোন বাবার, দয়াল বাবার মাজার ছিল। টিনের ঘর, টিনের ঘর ছিল সাইড পাকা করা, উপরে বেশ কিছু বড় বড় নিশান লাগানো ছিল যেগুলো বাতাসে দুলছিল। তো তিনি যখন ওই তিন রাস্তার মোড়ের সেই মাজারটা তিনি পার হবেন, তো তিনি হঠাৎ করে মাজারের দিকে ওনার চোখ যায় এবং তিনি আবারও দেখতে পান ওই বৃদ্ধ লোকটা মাজারে বসে জিকির করতেছে, মাজারে বসে সে মাথা দুলাচ্ছে আর কি যেন পড়তেছে, বারবার জোরে 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 সে পাঠ করতেছে কি যেন ওই মাজারে বসে। মনির ভাই ভয় পেয়ে যান, তিনি তো আর কোনোভাবেই সহ্য করতে পারছিলেন, তিনি এক দৌড় দেন উল্টা পথে, তিনি যে বাজারের দিকে যাবেন এই শক্তিটুকু তিনি পান নাই, তিনি সাথে সাথে পিছনের দিকে দৌড় দেন। দৌড় দেওয়ার পর সাথে সাথে মনির ভাই একটা গাছের গোড়ার সাথে তিনি উষ্ঠা খেয়ে পড়ে যান। গাছের গোড়ার সাথে উষ্ঠা খেয়ে পড়ে যাবার পর মনির ভাই তিনি দেখেন ওই বৃদ্ধ লোকটা তার পিছনে দাঁড়িয়ে আছে এবং সেই বৃদ্ধ লোকটা তখন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ লাল টকটক করে তাকিয়ে আছে এবং সে বলছে, তুই আমার ক্ষতি করার জন্য কবিরাজের কাছে গেছিলি, তুই আমার কিচ্ছু করতে পারবি না, তোর কবিরাজ আমার কিচ্ছু করতে পারবো না। জাস্ট এই দুই লাইন বলছে ওই বৃদ্ধ লোক এবং সাথে সাথে সে উপরের দিকে দ্রুত বেগে সে উঠে গিয়ে সে আকাশের মধ্যে মিলিয়ে যায়। এইটা মনির ভাই দেখে, তো তিনি তো আর কি করবেন, ওনার তার তখন এই মুহূর্তে কিছু করার সামর্থ্য ছিল না, তিনি উঠে আবারও দৌড় দিয়ে তিনি বাড়িতে আসেন, এসে তিনি হাঁপাতে থাকেন। হাঁপানি রোগীদের যেরকম শ্বাসকষ্ট বেড়ে যায় ঠিক সেরকম ভাবে মনির ভাইয়েরও তখন শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল এবং তিনি অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। তো ঘরে আসার পর মনির ভাইয়ের এরকম অবস্থা দেখে ওনার বাবা বুঝে যান যে অবশ্যই সে ভয় পেয়েছে, হয়তো রাস্তায় সে কিছু দেখেছে। তো তিনি মনির ভাইকে বলেন, মনির ভাই বলেন যে আমি দেখলাম ওই বৃদ্ধ লোকটা মাজারে জিকির করতেছে, সে আয়েশা আমারে বলছে এরকম এরকম কথা, এখন আমি কি করতে পারি। ওই মনির ভাইয়ের বাবা তখন চিল্লাচিল্লি করছিলেন যে আমি তোরে বারবার না করছি, সন্ধ্যার পর বাইর হইস না, তুই কথা না শুনে বাইর হইলি, এখন দেখ তোর সমস্যাটা আস্তে আস্তে সমাধানের দিকে যাইতেছিল, এখন তুই সবকিছু নষ্ট করে দিছিস, ওই কবিরাজ তো তোরে বইলাই দিছে যাতে তুই সন্ধ্যার পর কখনো না বের হস, কিন্তু তুই কারো কথা না শুনে তুই নিজে বের হয়ে গেলি। এবং ওই দিন রাত থেকেই মনির ভাই পুরোপুরিভাবে পজেস্ট হয়ে যান, অর্থাৎ উনার নিজের শারীরিক কন্ট্রোল মনে হচ্ছিল প্রথম দিকে, পজেস্টের প্রথম দিকে তিনি বুঝতে পারছিলেন যে উনার শারীরিক কন্ডিশন অর্থাৎ শরীরের যে সম্পূর্ণ কন্ট্রোল কন্ডিশন তো খারাপ হচ্ছিলই, জ্বর আসছিল, ঠান্ডা, কাশি, সব একত্রে যত রোগ আছে সব ধরনের রোগ হচ্ছে মনে হচ্ছিল মনির ভাইয়ের শরীরে এসে বাসা বেঁধেছে এবং উনার যেটা মনে হচ্ছিল উনার নিজের শরীরের কন্ট্রোল উনি আর তিনি রাখতে পারতেছেন না, অর্থাৎ উনার মনে হচ্ছে উনার ইচ্ছা করতেছে শুয়ে যাবেন কিন্তু তিনি শুতে পারতেছেন না, উনার ইচ্ছা করতেছে তিনি উঠে বসবেন কিন্তু বসতে পারতেছেন না, উনি মনে মনে চাচ্ছেন উনি হাঁটবেন কিন্তু তিনি বিছানা থেকে নামতে পারতেছেন না। এটা তিনি প্রথম প্রথম বেশ কয়েকদিন ফিল করেন পজেস্ট হওয়ার আগ মুহূর্তে, যে তিনি মনে হচ্ছে ওনার নিজের শরীরের কন্ট্রোল তিনি হারাচ্ছেন এবং এক পর্যায়ে তিনি পুরোপুরিভাবে পজেস্ট হয়ে যান। এবং বাকি যে পজেস্ট হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা মনির ভাইয়ের বাবা যেটা বলেছিলেন যে মনির ভাই হঠাৎ করেই সে পাগলের মতো আচরণ শুরু করছিল, অর্থাৎ সে নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে। তো এক পর্যায়ে এরকম বারবার অনেকক্ষণ যাবত চলতে থাকার কারণে তারা ফ্যামিলির বাকি সদস্যরা বুঝতে পারে যে সে যদি অনেকক্ষণ যাবত নিজের শরীরে এভাবে আঘাত করতে থাকে তাহলে তো তার শারীরিক ক্ষতি হবে, তার শরীরের মাংসপেশি থেতলে যাবে। তো যেই কারণে সবাই মিলে ধরাধরি করে তাকে তার রুমে খাটের সাথে বেঁধে দেয়, অর্থাৎ তার দুই হাত দুই পাশে, তার দুই পা একসাথে বেঁধে দেয়, বেঁধে বসিয়ে দেয় আর দুই হাত দুই পাশে খাটের সাথে বেঁধে রাখে। তবুও সে অনেক বারবার জোরে জোরে চেষ্টা করতেছিল সেখান থেকে ছুটে আসার চেষ্টা করতেছিল এবং যাকে দেখত তাকেই সে থুতু মারত। এই একটা সমস্যা ছিল মনির ভাই, যাকে দেখত তাকেই থুতু মারত এবং সে অদ্ভুত অদ্ভুত খাবার খাইতে চাইত। সে বারবার বলতো আমার কাঁচা মাছ চাই, কাঁচা মাছ লাগবো, আমার কাঁচা মাছ আইন না দে, বারবার মনির ভাই এটা বলতে থাকত। তো হঠাৎ করে এই সমস্যাটা হওয়ার পরে যখন সবাই মিলে যখন মনির ভাইকে বেঁধে ফেলে তখন মনির ভাইয়ের বাবা তিনি আবার ওই মহিলা কবিরাজের কাছে যান এবং বলেন যে দেখেন এখন এরকম এরকম সে পাগলের মতো আচরণ করতেছে, নিজের শরীরে নিজে আঘাত করতেছে, কাঁচা মাছ মাংস খাইতে চাইতেছে, এখন কি করতে পারি। মহিলা কবিরাজ বলে যে ঠিক আছে আমি এখন আপনাদের বাড়িতে যেতে চাই, গিয়ে আমি নিজ চোখে সরাসরি আপনার ছেলেকে দেখে তারপরে আমি ট্রিটমেন্ট করব। পরের দিন ওই মহিলা কবিরাজকে নিয়ে আসা হয় মনির ভাইকে খাবার খাওয়ানোর জন্য। তার মা কাছে যেত খাবারের প্লেট নিয়ে কাছে যেত কিন্তু সে খাইতে চাইত না, সে জোরে জোরে করত, সে বলতো না আমি খাবো না, আমাকে কাঁচা মাছ মাংস আইনা দে, সে বারবার এই কথা বলতো। তবুও মনির ভাইয়ের মা জোর করে তাকে মুখে নলা তুলে খাইয়ে দিত। তো পরদিন যখন ওই মহিলা কবিরাজ মনির ভাইদের বাড়িতে আসেন তিনি সরাসরি মনির ভাইয়ের রুমে প্রবেশ করেন এবং যখন মনির ভাই সরাসরি ওই কবিরাজকে দেখে ফেলেন তখন থেকে যে কি খারাপ বাসায় গালাগালি তিনি শুরু করেন মহিলা কবিরাজকে এটা বলার মতো ছিল না। মনির ভাইয়ের বাবা বলছিলেন এত বিচ্ছিরিভাবে বকাবকি গালাগালি তিনি আর কখনো শুনেন নাই, বারবার নাকি তার ছেলে শিক মানে যে রশি দিয়ে বাঁধা ছিল সেই রশিটা ছিঁড়ে আসার চেষ্টা করতেছিল, মনে হচ্ছিল সে এখনই রশি ছিঁড়ে এসে কবিরাজের উপর চড়াও হবে, এটা বোঝা যাচ্ছিল এবং সবাই পরিবারের অন্য সবাই আতঙ্কে ছিল তার এই ব্যবহার দেখে। মহিলা কবিরাজ বেশ কিছু করেন নাই, যেটা দেখেছিলেন মনির ভাইয়ের বাবা মনির ভাইয়ের আব্বা যেটা দেখেছিলেন, সেই মহিলা কবিরাজ তিনি কাছে যান, সেই মনির ভাইয়ের কাছে যান, কাছে গিয়ে তিনি মাথায় হাত রেখে জিজ্ঞাসা করছিলেন যে বাবা বাবা তুমি কে, তুমি কেন মনিরকে এভাবে কষ্ট দিতেছ। সেই রুমে একমাত্র মনির ভাইয়ের বাবা উপস্থিত ছিলেন, কবিরাজ বলছিলেন যে আপনাকে থাকতে হবে সেখানে। তো তিনি দূরে বসেছিলেন ফ্লোরের মধ্যে, এদিকে ওই কবিরাজ খাটে বসে তার মাথায় হাত বুলাচ্ছিল আর বলছিল যে বাবা তুমি কে, তুমি কেন মনিরকে কষ্ট দিতেছ, তুমি কি চাও। তখন ওই মনির বলতে শুরু করে যে আমি কিচ্ছু চাই না, আমি তার কাছে মাছ চাইছিলাম, সে আমার তাড়াই দেওয়ার চেষ্টা করছে, আমি তার কাছে ভালো বলে মাছ চাইছিলাম, সে আমার মাছ শান্তিতে খাইতে দেয় নাই, সে আমার তাড়াই দিছে, আমার এখন মাছ লাগবো, আমার অনেক বড় বড় দামি দামি মাছ লাগবো, আমি মাছ খামো, আমি তার সাইডা যাবো না, আমি তার মাধ্যমে আমি কাঁচা মাছ মাংস খামো, এই কথা বলতেছিল বারবার মনির ভাই। তখন কবিরাজ বলেন যে ঠিক আছে আমি আপনার বড় বড় দামি দামি মাছ আইনা দেবো বেশ কয়েকটা, আপনি ওর সাইডা চলে যান, আপনি ওর কোনো ক্ষতি করেন না, আপনি তো জানেনই মানুষ জাতি জিন জাতি দেখলে ভয় পায়, তো আপনারা দেখছে ভয় পাইবো না, ভয় পাই চিল্লাম দিব না, এটা তো স্বাভাবিক। তখন ওই মনির ভাইয়ের কণ্ঠে যে এন্টিটিটা মনির ভাইয়ের উপরে চড়াও হয়েছিল, মনির ভাইকে পজেস্ট অবস্থায় ছিল যে এন্টিটিটা, সে এন্টিটিটা বলতেছিল, সেই বৃদ্ধ এন্টিটি যে বৃদ্ধ রূপ নিয়ে এসেছিল মাছ খাইতে, সে বলতেছিল, সে তখন তো মনির ভাইয়ের ভেতরে অবস্থান করতেছে, সে বলতেছিল আমার অনেক দামি দামি মাছ আইনা দিতে হবে, আমি মাছ খামু, তারপর আমি চিন্তা করে দেখবো আমি কি ওর সাইরা যাবো কি যাবো না। কবিরাজ বলেন ঠিক আছে আমি বাবা তোমার জন্য আমি বড় বড় মাছের ব্যবস্থা করতেছি, আপাতত তুমি তার সাইরা চলে যাও, তোমার যদি মাছ খাইয়া ভালো না লাগে তখন তুমি আইসা তারা আবার ধরো। কবিরাজ তখন যখন কবিরাজ এই কথাটা বলে তখন সাথে সাথে মনির ভাই অজ্ঞান হয়ে যায় এবং কবিরাজ যেটা বুঝতে পারে যে ওই এন্টিটিটা মনির ভাইকে ছেড়ে চলে গিয়েছে। তখন মনির ভাইয়ের হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়, মনির ভাইকে অন্য রুমে ট্রান্সফার করা হয় যেখানে কবিরাজ আগে থেকেই বলে দিয়েছিল ওই রুম পাক পবিত্র রাখতে হবে এবং কোরআন শরীফ রাখতে হবে ওই রুমের ভেতরে। যেখানে মনির ভাইকে শোয়ানো হবে ওনার মাথার ঠিক পাশে যেন কোরআন শরীফটা থাকে, এটা তিনি বলে দিয়েছিলেন। তো সেখানে নেওয়ার পর আস্তে আস্তে মনির ভাইয়ের জ্ঞান ফিরে এবং ওনাকে সুস্থ করে তোলা হয় আস্তে আস্তে। এদিকে ওই মহিলা কবিরাজ তখন মনির ভাইয়ের বাবাকে তিনি যেটা বলেছিলেন, তিনি দুই তিন বা চার রকমের মাছের নাম বলেছিলেন ওই মহিলা কবিরাজ, এবং ওটা সাইজ অনেক বড় হতে হবে, যেমনটা 5 কেজির উপরে সাইজ হতে হবে এরকম সাইজের 4-5 রকমের মাছ আনতে হবে, এনে মহিলা কবিরাজকে দিতে হবে। মহিলা কবিরাজ তিনি ওনার ঠিক প্রসেস অনুযায়ী সেই এন্টিটিটাকে তিনি দিয়ে দেবেন। তো তখন মনির ভাইয়ের বাবা ওনার বাকি ভাইরা যারা আছে তাদেরকে সহায়তায় তিনি তাদের বাড়ির গ্রাম থেকে বেশ কয়েকটা দূরে বড় বাজার আছে সে বাজারে আড়তে তিনি রাতের বেলা চলে যান। রাতের বেলা বলতে ওই আড়তে রাতে ভোর রাতেই বিভিন্ন দূর দূরান্ত থেকে বড় বড় মাছ আসতো, তো সেখানে তিনি তাদেরকে নিয়ে চলে যান। সেখানে যাবার পর তিনি সেখান থেকে রুই মাছ কিনেছিলেন, কাতলা মাছ কিনেছিলেন, বোয়াল মাছ কিনেছিলেন, আর দুইটার নাম মাছের নাম তিনি বলতে পারেননি, ওই দুইটা মানে মোট 5 রকমের মাছ কিনে তিনি বাড়িতে চলে আসেন। তো তারপর পরবর্তীতে সেই মাছগুলো তিনি পৌঁছে দেন সেই মহিলা কবিরাজের বাড়িতে। তো এতটুকুই তিনি পর্যন্ত জানেন। এরপর মহিলা কবিরাজ ওই মাছগুলোকে কি করেছিল তিনি সেটা জানতে পারেন নাই, তিনি পরবর্তীতে শুনেছিলেন মহিলা কবিরাজের সাথে কথা বলে ওই মাছগুলো নাকি তিনি ওই এন্টিটিকে দিয়ে দিয়েছিলেন, যে কারণে ওই এন্টিটি আর সমস্যা করেনি। তো পরবর্তীতে কবিরাজ বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে তার শরীরটা বন্ধ করে দিয়েছিল মনির ভাইয়ের। তো আবার আস্তে আস্তে মনির ভাই সুস্থ হয়ে ওঠে এবং ওই দিনের পর থেকে যে মাছগুলো দেওয়ার পর থেকে আর কোনো রকমের সমস্যা, অর্থাৎ ওই কবিরাজ ওই মহিলা কবিরাজ যখন ওই এন্টিটিটাকে বের করাতে সক্ষম হয়েছিলেন মনির ভাইয়ের শরীর থেকে, তো এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। সব ধরনের যে সমস্যাটা ছিল মনির ভাই ফেস করেছিলেন সকল সমস্যা আস্তে আস্তে কেটে যায় এবং মনির ভাইও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তো এটাই ছিল মনির ভাইয়ের সাথে ঘটা সেই ঘটনা। মনির ভাই কিছুটা তিনি বলেছিলেন তিনি যেটা পূর্বে প্রথম দিকে তিনি যেটা নিজে ফেস করেছিলেন সেটা বলেছিলেন এবং পরবর্তীতে ওনার বাবার মুখ থেকে বাকিটা তিনি শুনেছিলেন। তো সম্পূর্ণ ঘটনাটা মনির ভাই আমাকে সরাসরি আমার সাথে শেয়ার করেছেন, উনি আমার দাদাবাড়ির এলাকার একজন পরিচিত লোক। তো কথায় কথায় ওনার সাথে কথা বলার পর এক পর্যায়ে আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে জিন রিলেটেড বা ভৌতিক কোনো ঘটনা আপনার জানা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি এরকম চ্যানেলে কাজ করে থাকি। তো তখন তিনি এই ঘটনাটা শেয়ার করেন। তো ঘটনাটা শোনার পর আমি আসলে অবাক হয়ে যাই যে ওনার কত সাহস, মানুষ তো আর সাহস করতে পারে না এত রাতে একা, বেশিরভাগ মানুষই তো সম্ভব না এত রাতে একা তারা জমিনের মাঝখানে রাত কাটাবে। তো উনি খুব সাহসী ছিলেন। তো যাই হোক, এই ছিল মনির ভাইয়ের সেই ঘটনা। মনির ভাই, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় লিসেনার্স, আপনারাও যদি আপনাদের সংগ্রহে থাকা বা আপনাদের ফ্যামিলিতে থাকা বা আপনাদের নিজেদের সঙ্গে ঘটা কোনো ভৌতিক ঘটনা থাকে, আপনারা কিন্তু সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে আপনাদের ঘটনাগুলো লিখে অথবা ভয়েস রেকর্ড করে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। তো এই ছিল আজকের 2টি ঘটনা। বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়াবাই ভৌতিকতার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।